সাহসে আল্লাহর নামাজ আদায় করো না। সাহসটা কি? মন্ত্রী হয়েছ, এমপি হয়েছ, এরকম মন্ত্রী এমপি আল্লাহ অনেক দেখছে, এরকম অনেক প্রেসিডেন্ট আল্লাহ দেখছে, আল্লাহর কাছে এগুলি ছাতা বাতাও না। এই পৃথিবীর রঙ্গমঞ্চে কত লোক আসলো নাটক করতে, আর সব একের পর এক শেষ হয়ে গেল। ফামা বাকাত আলাইহিম আসসামাউ ওয়াল আরদ, বড় বড় রাজা বাদশাহ শেষ হয়ে গেল, ওর জন্য আকাশও কান্দে নাই, জমিনও কান্দে নাই, ইন্না লিল্লাহ পড়ার লোক নাই। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, নামাজ নামাজ। মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছে করে যে নামাজ ছেড়ে দিল কাফের হয়ে যাবে। প্রিয় উপস্থিতি, যুবকদের বলি, তরুণদের বলি, তরুণী আজকে আমাদের টার্গেট। তরুণরা আসো ইসলামের দিকে, তোমাদেরকে যারা লাঠিয়াল বাহিনী হিসাবে ব্যবহার করে, এদের মুখে তুতু নিক্ষেপ করে বেরে আসো, রসুলের কাতারে সামিল হয়ে যাও। যে পথে যাচ্ছ জাহান্নামের পথ, আমরা ডাকি তোমাদেরকে জান্নাতের দিকে। সুবহানাল্লাহ। নামাজ নামাজ, লা দীন লিমান লা সালাতা লাহু, যার কাছে নামাজ নাই তার কাছে দিন নাই, ঈমান নাই, চরিত্র নাই, কিচ্ছু নাই। একজন লোক ইসলাম কবুল করার সাথে সাথে তার প্রথম দায়িত্ব, প্রথম ফরজ কি? নামাজ। প্রথম ফরজ নামাজ। আপনি সেজদা দিবেন না, আপনি মুসলমান না। কত টাকার মালিক হয়েছেন যে নামাজ পড়তে ইচ্ছে করে না, গান বাজনায় সময় দেয়, কত সময়, ঘন্টার পর ঘন্টা চলে যায়, সিগারেটে টান দিয়া সুখ টান মারিয়া ফু উপর দিকে দিয়ে তাকায়, দেখে ফু গেল কদ্দূর। জেনা, ব্যবিচার, মদ, জুয়া, আনন্দ মেলায় কত কিছুর মধ্যে ডুবে আছে। মাত্র দেড়টা ঘন্টা লাগে, চব্বিশ ঘন্টার মধ্যে দেড়টা ঘন্টা লাগে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য। মসজিদে আজান দেয় হাইয়া আলা সালাহ, মুয়াজ্জিন কি কয়? মুয়াজ্জিন বলে হাইয়া আলা সালাহ, এসো নামাজের দিকে। আপনি যদি জিজ্ঞেস করেন মুয়াজ্জিন চিল্লাও কেন, নামাজের দিকে আসলে কি হবে, মুয়াজ্জিন দ্বিতীয় পংক্তিতে বলে হাইয়া আলাল ফালা, এসো কল্যাণের দিকে, নামাজ পড়লি তোমার কল্যাণ হবে, মঙ্গল হবে, কপাল খুলে যাবে, তোমার ভাগ্য খুলে যাবে, আল্লাহর সেজদা দাও। সমস্ত নবী ইন্তেকালের সময় সব নবীরা উম্মতির জন্য নামাজের কথা বলে গিয়েছেন। প্রিয় ভাই সব, নামাজ যত ইবাদত আমরা করি, রোজা করি, যাকাত দেই, হজ করি, এ সব আল্লাহ দুনিয়ায় দিয়েছেন। নামাজের এত বড় গুরুত্ব যে আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজকে আল্লাহ তার নবীকে আরশে আজিমে ডেকে নিয়ে নামাজ উপহার দিয়েছেন। গুরুত্ব কি কম না বেশি? কয় অক্ত দিছিলেন আল্লাহ মনে আছে? পঞ্চাশ অক্ত। মুসা আলাইহিস সালামের সাথে দেখা হলো, তিনি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূল আল্লাহ, আল্লাহ আপনারে কি দিল উপহার? তিনি বললেন, আমারে আল্লাহ পঞ্চাশ অক্ত নামাজ দিছে। রাসূলুল্লাহ হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আপনার উম্মতে পঞ্চাশ অক্ত নামাজ পড়তে পারবে না, খুব কষ্ট হবে, আপনি আল্লাহরে কন যেন কমায় দেয়। তিনি গেলেন, আল্লাহ তাআলা দশ অক্ত কমায় দিলেন, আবার আসলেন, আবার মুসা আলাইহিস সালাম একই কথা বললেন, আবার গেলেন কমাইতে কমাইতে পাঁচ। মুসা আলাইহিস সালাম বললেন, এই পাঁচ অক্ত হয়তো পারবে না, আপনি আরও কমান। রাসূলুল্লাহ বললেন মুসা আলাইহিস সালামকে যে আমার পক্ষে আর সম্ভব না, আল্লাহ আমারে দিতে চায় আর আপনি খালি কোন কমান, আমার এখন শরম করে আল্লাহর কাছে, আমি কেমনে কই যে আরো কমান। রাসূলুল্লাহর এই মনোভাব আল্লাহ বুঝতে পারলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী, আমি তো পঞ্চাশ অক্তই দিয়েছিলাম, আপনার কনসেশনের দাবিতে আমি কমাতে কমাতে পাঁচ অক্তই দিয়ে দিলাম, কিন্তু আমি তো বলেছি পঞ্চাশ অক্তের কথা, আমার যে মুমিন বান্দা পাঁচ অক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে, আমি রব্বুল আলামিন পঞ্চাশ অক্তের সওয়াব দিয়ে দেব। তো যে ব্যক্তি পাঁচ অক্ত নামাজ পড়লো, সে গেইন করলো কত অক্ত? জোরে বলেন, পাঁচ অক্ত যে আদায় করলো পঞ্চাশ অক্ত গেইন করলো, আর যে পাঁচ অক্ত আদায় করলো না পঞ্চাশ অক্ত লস করলো। এবার বলেন ভাইরা, শয়তান আল্লাহর হুকুম নষ্ট করছিল কয়টা? বলেন, মাত্র একটি হুকুম লঙ্ঘন করেছিল শয়তান, নাম ছিল ইবলিস। হয়ে গেল কি শয়তান, কন্যা কি হইল জন্মের মতো শয়তান হয়ে গেল একটা হুকুম লঙ্ঘন করে। এবার বলেন তো পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহর হুকুম কয়টা? কি কয়? পাঁচটা। পাঁচ ওয়াক্ত নামাজে আল্লাহর হুকুম ১৭টা, বলেন না কয়টা? শয়তানের সারা জীবন একটা হুকুম লঙ্ঘন করেছে। আর যে মুসলমান নামধারী দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ নষ্ট করে সে আল্লাহর ১৭টা হুকুম লঙ্ঘন করে প্রতিদিন। শয়তান তাকে দূরের থেকে সেলুট মারে, বাবা তুমি আমার বাপ না, তুমি আমার দাদা, কারণ একটা হুকুম লঙ্ঘন করে আমি হয়েছি শয়তান। আর তুমি দৈনিক ১৭টা হুকুম ভাঙবো আল্লাহ, তোমার উপরে তো গজব হবে শয়তান। এই জন্য ওই ট্রাকের পিছনে লেখা আছে না, বিপদ মুক্ত দূরত্ব বজায় রেখে চলুন। শয়তান ও বেনামাজি থেকে বিপদ মুক্ত দূরত্ব বজায় রেখে চলে, কোন ফাঁকে ওর গপরে গজব হয় সে ভয় তো শয়তান তার থেকে দূরে থাকে। শয়তানের চাইতেও নিকৃষ্ট যে মুসলমান নামাজ পড়ে না। মুসলমান ভাইরা, হযরত লোকমান তার সন্তানকে ছোট্ট অবস্থায় বলতেছেন, বাবা ও আমার কলিজার টুকরা নামাজ ছেড়ে দিও না। সুবহানাল্লাহ, কর আজকে বাড়ি যাইয়া বউরে ছেলেরে মেয়েরে নামাজের কথা বলবেন? বলবেন নামাজের কথা? আল্লাহর নবী ইন্তেকাল করবেন, তার পাঁচ দিন আগে প্রচন্ড জ্বর হলো রাসূলুল্লাহর। এই প্রচন্ড জ্বরে তিনি কখনো হুশে আসেন, কখন বেহুশ হয়ে যান। যেদিন ইন্তেকাল করবেন সেদিন তিনি মসজিদে নববীতে প্রবেশ করলেন, মেম্বরের উপরে দাঁড়িয়ে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে তার এক বান্দাকে জাগতিক সব সম্পদ দিতে চেয়েছিলেন, কিন্তু তিনি সমস্ত সম্পদকে উপেক্ষা করে আল্লাহর সঙ্গে দিদার করা পছন্দ করেছেন। কেউ কিছু বুঝল না, হযরতে আবু বকর কাঁদতে থাকলেন, লোকেরা মনে করলো তিনি এত কাঁদেন কেন, রসুল কার না কার কথা বলেছেন। কিন্তু জ্ঞান বৃদ্ধ বয়োবৃদ্ধ হযরত আবু বকর বুঝতে পেরেছেন তামাম পৃথিবীর সব সম্পদ আল্লাহ তো তার রসুলকেই দিতে চেয়েছিলেন। নবীজি সবগুলিকে উপেক্ষা করে আল্লাহর সঙ্গে দিদার করা পছন্দ করেছেন, তার মানে হলো অল্প সময়ের ভিতরে, অল্প দিনের ভিতরে তিনি আমাদেরকে এতিম করে শোক সাগরে ভাসিয়ে চলে যাবেন। যেদিন ইন্তেকাল করবেন ওই রাতে ইশার নামাজের সময় অনেকক্ষণ অপেক্ষা করলো সাহাবায়ে কেরাম, রাসূলুল্লাহ যেতে পারেন নাই, তিনি বেহুশ ছিলেন। কিছুক্ষণ পরে রসুলের যখন হুশ এলো তিনি প্রশ্ন করলেন, আয়েশা মসজিদে নববীতে এখন কি হচ্ছে? তিনি বললেন, লোকেরা আপনার অপেক্ষা করে আপনাকে না পাইয়া আমার বাবার ইমামতিতে সাহাবিরা নামাজ পড়তেছেন। কিন্তু সাহাবিরা সবাই কাঁদতেছি, তাদের সবাই ধারণা রসুল্লার যায় নামাজে কেউতে পর্যন্ত দাঁড়াতে পারে নাই, আজ যখন রসুল নাই আবু বকর এসে দাঁড়িয়েছেন, বোঝা গেল রসুলের পেছনে নামাজ পড়া আমাদের কিসমতে আর হবে না। আল্লাহর নবী বলেন, আয়েশা রিব মসজিদে নববীর দিকের একটা দরজা খুলে দাও, আমি একটু নামাজের দৃশ্য দেখতে চাই। দরজা খুলে দেওয়া হলো, রাসূলুল্লাহ হযরত আয়েশার কাঁধের উপরে ভর করে মসজিদে নববীর নামাজের দৃশ্য দেখে আবার শুয়ে পড়লেন। হযরত আয়েশা লক্ষ্য করে দেখেন নবীজির চোখের কোণাবে পানি টপ টপ করে পড়ছে। হযরত আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ নামাজের দৃশ্য দেখে কান্দেন কেন? নবীজি বললেন, আয়েশা জানো না এটা কোনো দুঃখের কান্না নয়, এটা আমার তৃপ্তির পানি, আমার সুখের কান্না। এই নামাজের জামাতকে কায়েম করার জন্য তায়েফের ময়দানে অনেক রক্ত আমার ঝরেছে, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, ওহদের মাঠে দানদান শহীদ হয়েছে, সেই কষ্টের পর যে জামাত আমি দেখতে পেলাম আমার ভবিষ্যতের চিত্র চোখের সামনে ভেসে উঠল, আমার মনে হলো কিয়ামত পর্যন্ত আমার উম্মতের এভাবে নামাজ আদায় করবে। রাসূলুল্লাহ আবার ব্যবসায় বললেন, আজ আর সাহাবীরা কেউ মসজিদ থেকে চলে যান না, সবাই মসজিদ নববীতেই অপেক্ষা করছেন, কখন দুঃসংবাদ আসে সবাই কাঁদতেছেন। রাসূলুল্লাহর হুশ এলো গভীর রাত্রে, লক্ষ্য করে দেখেন মসজিদে নববী থেকে কান্নার গুঞ্জরণ হচ্ছে, ঘরের ভিতরে সবাই কান্দে, হযরত ফাতেমা সব থেকে বেশি কাঁদছেন। রাসূলুল্লাহ ফাতেমাকে কাছে ডাকলেন, কানে কানে কি যেন বললেন, কান্না বন্ধ হয়ে গেল। রাসূলুল্লাহ আবার বেহুশ হলেন। হযরত আয়েশা ফাতেমাকে কাছে এই ডেকে নিয়ে বললেন, ফাতেমা গো তোমার আব্বু তোমারে কি বললেন যার জন্য কান্না বন্ধ হয়ে গেল? হযরত ফাতেমা বলে, আম্মা আমার আব্বা আমার কানে কানে বললেন, ফাতেমা গো আমার সব সহ্য হয়, তোমার চোখের পানি আমি সহ্য করতে পারছি না, তুমি কেঁদো না, আমি তোমার সুসংবাদ দেই, আমার ইন্তেকালের পরে সবার আগে তোমার সাথে আমার দিদার হয়ে যাবে। হযরত ফাতেমা বলেন, আম্মাজি আমি এই কথার দ্বারা বুঝতে পেরেছি আব্বার ইন্তেকালের পর আত্মীয় স্বজনের ভেতরে সকলের আগে আমার মৌত হবে আর আমার সম্মানিত পিতার সঙ্গে আমার দিদার নসিব হয়ে যাবে। ফজরের রক্ত হল, নবীজির হুশ এল, তাকিয়ে দেখেন হযরতে জিব্রাইল দাঁড়ানো। হযরতে জিব্রাইল ডাক দিয়া বলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইন্নাল্লাহা ইয়াকরাউকাস সালাম, হে আল্লাহর রাসূল আল্লাহ আপনাকে সালাম বলেছেন আর আল্লাহ জানতে চেয়েছেন আপনি কেমন আছেন, যদিও তিনি সবই জানেন। রাসূলুল্লাহ বললেন, জিব্রাইল আমি খুব কষ্টে আছি, ইতিপূর্বে এত কষ্ট আমার কখনো হয় নাই, খুবই কষ্টের মধ্যে আছি। হযরতে জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ আজকে একজন নতুন ফেরেশতা আমি সাথে করে নিয়ে এসেছি, আমার পিছনের দিকে তাকায় দেখেন এই নতুন ফেরেশতা পৃথিবীতে কারো কাছে অনুমতি চায় না, তার কাছে আসার জন্য আপনার কাছে আসার জন্য সে আজ অনুমতি ভিক্ষা চায়, তার নাম হযরতে মালাকুল মউত। হযরতে মালাকুল মউত বলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে আল্লাহ পাঠাবার সময় বলে দিয়েছেন, আমি যেন আপনার কাছে অনুমতি চাই, আপনার জান কবজের জন্য পৃথিবীতে কারো জান কবজের জন্য অনুমতির প্রয়োজন হয় নাই আর কোনো দিন হবেও না, আপনাকে অনুমতি নিতে বলা হয়েছে। রাসূলুল্লাহ বললেন, মালাকুল মউত আমি যদি অনুমতি না দেই কি হবে? মালাকুল মউত বলছেন, আমাকে ফিরে যাওয়ার জন্য নির্দেশ করা হয়েছে। হযরতে জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিদারের ইন্তেজার করতেছে। রাসূলুল্লাহ বললেন, মালাকুল মউত তুমি তোমার ডিউটি পালন করো, জান কবজ শুরু করে দিতে পারো। হযরতে মালাকুল মউত রাসূলের কাছে এসে জান কবজ শুরু করে দিল। আল্লাহর নবী আজ বিদায় হয়ে যাবেন, বিদায়ের শেষ মুহূর্তে মুখে উচ্চারণ করলেন, আসসালাত আসসালাতু মা মালাকাত আইমানুকুম ওয়া আমার উম্মতেরা, নামাজ 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 ছেড়ে দিও না। ইন্তেকালের সময় মেয়ের কথা, নাতির কথা, জামাইয়ের কথা, কারো কথা মনে পড়ল না। ইন্তেকালের সময় শেষ কথা নবীজি উচ্চারণ করলেন, নামাজ নামাজ আমার উম্মতেরা, নামাজ ছেড়ে দিও না। আজ এই পল্টনের ময়দানের এই বিশাল জনতাকে উদ্দেশ্য করে বলি, তোমার আমার যে রসুলের সুপারিশ ছাড়া কেয়ামতে নাজাত হবে না, কোন নবী সুপারিশ করতে পারবে না, সবাই বলবে নাফসি নাফসি, কেবলমাত্র রসুলুল্লাহ যেদিন উম্মতের জন্য কানবেন সুপারিশ করবেন, সেই নবীর হুকুম আল্লাহর হুকুম অমান্য করে যারা নামাজ ছেড়ে দেয় দুনিয়াও বরবাদ হবে কেয়ামতেও বরবাদ হবে। আজ আমরা আল্লাহর কাছে ওয়াদা করব, নামাজ আর জীবনে ছেড়ে দেব না। এই ওয়াদা কি করা যাবে? করতে পারবেন? শুধুমাত্র যারা ওয়াদা করতে পারবে তারা, যারা ওয়াদা রক্ষা করতে পারবেন না তাদের হাত উঠাবার কোনো প্রয়োজন নাই, দুই হাত উঁচু করেন, বলেন ইয়া আল্লাহ, সবাই বলেন ইয়া আল্লাহ, তোমার পবিত্র নামে কসম করি, ওয়াদা করি, শপথ করি, যতদিন পর্যন্ত মালাকুল মউত আমার মাতার কাছে না আসতেছে ততদিন পর্যন্ত ফরজ নামাজ ফরজ রোজা আর ছেড়ে দেব না, আর ছেড়ে দেব না, আর ছেড়ে দেব না। এবার বলেন ইয়া আল্লাহ, আমার মৃত্যু পর্যন্ত আমার আজকের এই ওয়াদা আমাকে পালন করার তৌফিক দাও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। হাত নামান, আল্লাহ কবুল করুন, আমরা বলি আমিন, আল্লাহ কবুল করুন, আমরা বলি আমিন। প্রিয় ভাই সব, হযরত লোকমান তার সন্তানকে নসিহত মোট নয়টা, আমি সবগুলি বলতে পারবো না, আল্লাহ হায়াত রাখলে আবার বলা যাবে ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। এই তাফসীর করেছিলাম চট্টগ্রামে, পাঁচ দিন সূরা লোকমানের মাত্র 2 রুকুর তাফসীর করেছিলাম, অর্ধ শত হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মঞ্চে এসে মুসলমান হয়ে গিয়েছিল। এ হচ্ছে সেই সূরা লোকমান। প্রিয় ভাই সব, আমি আপনাদের খেদমতে আরজ করব, হযরতে লোকমানের এই তৃতীয় নসিহতের শেষ অংশটি করেই আমরা আপনাদের সামনে যে কথা বলতে চাই তা হলো, হযরতে লোকমান বলছে নামাজকে প্রতিষ্ঠা করো, আর ওয়া উমুর বিল মারুফি ওয়া নাহা আনিল মুনকার, ভালো কাজের আদেশ দাও, অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখো। সুবহানাল্লাহ বলেন, সবাই বলেন সুবহানাল্লাহ। ভালো কাজের আদেশ দাও, ভালো কাজের আদেশ দেওয়া, আজকে হলো মুহররম মাস, আজকে কি আর মাত্র একদিন পরে আশুরা হবে। হযরত ইমাম হোসাইন এবং তার সাথী সঙ্গী শাহাদায়ে কারবালার জন্য আমরা দোয়া করব, আমরা আমাদের মা বাবার জন্য দোয়া করব, এটা দোয়া কবুলের, আজকের শুক্রবার ছিল। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, এত বড় বিশাল মাহফিল জীবনে আর একটা পাবো, কোনো নিশ্চয়তা আছে কি? তিন নম্বর নসিহতের শেষ অংশ হচ্ছে, হে প্রিয় বৎস, ভালো কাজের আদেশ করবা আর অন্যায় কাজের বিরোধিতা করবা। ভালো কাজের আদেশ আমরা এখন ভুলে গেছি, করি না, অন্যায় কাজ থেকেও মানুষকে ফিরায় রাখি না, অন্যায় চোখের সামনে হয় তাও আমরা প্রতিবাদ করি না, এই প্রতিবাদী কণ্ঠ হতে হবে আমাদের। রাসূলুল্লাহ বলেছেন, মান রা মিনকুম মুনকারান ফালিউগাইয়িরহু বিয়েদি, ফাইন লাম ইয়াস্তাতে ফাবি লিসানি, ফাইন লাম ইয়াস্তাতে ফাবি কলবি, ওয়া যালিকা আযআফুল ঈমান। আমাদের কার কতটা ঈমান আছে তা পরিমাপ করার একটা থার্মোমিটার আছে, আপনারা জানেন, জ্বর মাপে যে যন্ত্র দিয়া সেটাকে কি বলা হয়? থার্মোমিটার। দুধ মাপে, অর্থাৎ দুধের মধ্যে পানি না পিওর দুধ তা মাপার জন্য একটা যন্ত্র আছে না, ওটাকে কি বলে? ল্যাক্টোমিটার। এরপরে আবহাওয়া পরিমাপ করার জন্য, বৃষ্টি হবে কি হবে না ইত্যাদি পরিমাপের জন্য একটা যন্ত্র আছে, সেটার নাম কি? ব্যারোমিটার। প্রত্যেকটা জিনিস মাপার এরকম যন্ত্র আছে। ঈমান মাপারও একটা হাদিস আছে, সুবহানাল্লাহ। গন ঈমানটা ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস আর থার্ড ক্লাস, এটা মাপার একটা হাদিস আছে, সে হাদিসটা আমি পড়ে ফেলেছি আগেই। রাসূলুল্লাহ বলছেন, তোমাদের মধ্যে যদি কেউ শরীয়ত বিরোধী কাজ কেউ দেখতে পাও, দুই হাতে বাধা দাও। কি দিয়ে বাধা দাও? বলেন জোরে, শক্তি প্রয়োগ করে বাধা দাও। ফাইন লাম ইয়াস্তাতে, যদি তুমি তা না পারো তাহলে মুখ দিয়ে বাধা দাও। ফাইন লাম ইয়াস্তাতে, যদি তাও না পারো অন্তরে অন্তরে ঘৃণা করো। তবে অন্তরে অন্তরে ঘৃণা করে চুপ করে বসে থাকলে হবে না, মনে মনে ঘৃণা করে হোমওয়ার্ক করতে হবে, মনের মধ্যে এই চিন্তা রাখতে হবে যে এই অন্যায় কাজের কাজকে নির্মূল করার জন্য কি করা যায়, সে সম্পর্কে পরিকল্পনা নিতে হবে। আর এটা হলো ওয়া যালিকা আযআফুল ঈমান, আর এটা হলো ঈমানের একদম থার্ড ক্লাস, তৃতীয় পর্যায়ে, এরপরে ঈমানের আর কোনো অংশ নাই। হযরতে লোকমান বলছেন, ওয়াসবির আলা মা আসাবাক, এরপরে তুমি সবর ইখতিয়ার করবে, সবর ধৈর্য। ভালো কাজের আদেশ, অন্যায় কাজের নিষেধ, এর মধ্যে সবরের কথা আসলো কেন? সবরের কথা আসলো এই জন্য যে আপনি যখনই মানুষের ভালো কথা বলবেন তখনই আপনারে মানুষে গালি দেবে, মন্দ কথা বলবে, ইসলামের দাওয়াত দিবেন বলবে যে মৌলবাদী।